কে? সেই সময় সাহাবিরা ঈসার নিকটে আসিয়া বলিলেন, বেহেস্তি রাজ্যের মধ্যে সবচেয়ে বড় কে? তখন ঈসা একটা শিশুকে ডাকিয়া তাহাদের মধ্যে দাঁড় করাইয়া বলিলেন, আমি তোমাদের সত্যিই বলিতেছি, যদি তোমরা মন ফিরাইয়া শিশুদের মতো না হও, তবে কোনো মতেই বেহেস্তি রাজ্যে ঢুকিতে পারিবে না। যে কেহ এই শিশুর মতো নিজেকে নম্র করে, সেই বেহেস্তি রাজ্যের মধ্যে সবচেয়ে বড়। আর যে কেহ ইহার মতো কোনো শিশুকে আমার নামে গ্রহণ করে, সে আমাকে গ্রহণ করে। পাপের পথে লইয়া যাওয়া। আমার উপর বিশ্বাসী, এই ছোটদের মধ্যে কাহাকেও যদি কেহ পাপের পথে লইয়া যায়, তবে তাহার গলায় একটা বড় পাথর বাঁধিয়া তাহাকে সাগরে গভীর পানিতে ডুবাইয়া দেওয়া বরং তাহার পক্ষে ভালো। হায় দুনিয়া, পাপের পথে লইয়া যাইবার জন্য কত উস্কানি না তোমার মধ্যে আছে! অবশ্য সেই সমস্ত উস্কানি আসিবেই, তবুও ধিক সেই লোককে যাহার মধ্য দিয়া সেই উস্কানি আসে। তোমার হাত কিংবা পা যদি তোমাকে পাপের পথে টানে, তবে তাহা কাটিয়া ফেলিয়া দাও। দুই হাত ও দুই পা লইয়া চিরকালের আগুনে পড়িবার চেয়ে বরং নোলা বা খোঁড়া হইয়া জীবনে ঢুকা তোমার পক্ষে ভালো। তোমার চোখ যদি তোমাকে পাপের পথে টানে, তবে তাহা উপড়াইয়া ফেলিয়া দাও। দুই চোখ লইয়া দোজকের আগুনে পড়িবার চেয়ে বরং কানা হইয়া জীবনে ঢোকা তোমার পক্ষে ভালো। দেখিও, তোমরা যেন এই ছোটদের মধ্যে একজনকেও তুচ্ছ না করো। আমি তোমাদের বলিতেছি, বেহেস্তে তাহাদের ফেরেশতারা সব সময়ে আমার বেহেস্তি পিতার মুখ দেখিতেছেন। যাহা হারাইয়া গিয়াছে তাহা উদ্ধার করিবার জন্য মনুষ্যপুত্র আসিয়াছেন। তোমরা কি মনে করো, ধর একজন লোকের একশতটি ভেড়া আছে, সেইগুলির মধ্যে যদি একটা ভুল পথে চলিয়া যায়, তবে সে কি 99টি পাহাড়ের ধারে রাখিয়া সেই ভেড়াটি খুঁজিতে যায় না? আমি তোমাদের সত্যিই বলিতেছি, যদি সে উহা পায়, তবে যে 99টি ভুল পথে যায় নাই, তাহাদের চেয়ে যেটি ভুল পথে চলিয়া গিয়াছিল তাহার জন্য সে আরও বেশি আনন্দ করে। ঠিক সেইভাবে তোমাদের বেহেস্তি পিতার ইচ্ছা নয় যে এই ছোটদের মধ্যে একজনও নষ্ট হয়। যে ভাই অন্যায় করে, তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে অন্যায় করে, তবে তাহার নিকটে গিয়া যখন আর কেহ থাকিবে না, তখন তাহার দোষ দেখাই দিও। যদি সে তোমার কথা শুনে, তবে তুমি তো তোমার ভাইকে ফিরিয়া পাইলে। কিন্তু যদি সে না শুনে, তবে অন্য দুই একজনকে তোমার সঙ্গে লইয়া যাইও, যেন দুই বা তিনজন সাক্ষীর কথায় প্রত্যেকটি বিষয় সত্য বলিয়া প্রমাণিত হয়। যদি সে তাহাদের কথা না শুনে, তবে মণ্ডলীকে বলিও। সে যদি মণ্ডলীর কথাও না শুনে, তবে সে তোমার নিকট প্রতিমা পূজাকারী বা কর আদায়কারীর মতো হোক। আমি তোমাদের সত্যিই বলিতেছি, তোমরা দুনিয়াতে যাহা বাঁধিবে তাহা বেহেস্ত বাঁধিয়া রাখা হইবে, আর যাহা খুলিবে তাহা বেহেস্ত খুলিয়া দেওয়া হইবে। আমি তোমাদের আরও বলিতেছি, তোমাদের মধ্যে দুইজন যদি একমত হইয়া কোনো বিষয়ে মুনাজাত করে, তবে আমার বেহেস্তি পিতা তোমাদের জন্য তাহা করিবেন। কারণ যেখানে দুই বা তিনজন আমার নামে একসঙ্গে জড় হয়, সেখানে আমি তাহাদের মধ্যে উপস্থিত থাকি। যে কর্মচারী ক্ষমা করে নাই। তখন পিতর আসিয়া ঈসাকে বলিলেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে অন্যায় করিলে আমি কতবার তাহাকে ক্ষমা করিব? সাতবার কি? ঈসা তাহাকে বলিলেন, কেবল সাতবার নয়, কিন্তু আমি তোমাকে 70 গুণ 7 বার পর্যন্ত ক্ষমা করিতে বলি। দেখো, বেহেস্তি রাজ্য এমন একজন রাজার মতো যিনি তাহার কর্মচারীদের নিকট হিসাব চাহিলেন। তিনি যখন হিসাব লইতে আরম্ভ করিলেন, তখন তাহাদের মধ্য হইতে এমন একজন কর্মচারীকে আনা হইল রাজার নিকট, যাহার লক্ষ লক্ষ দিনার ঋণ ছিল, তাহার ঋণ শোধ করিবার ক্ষমতা ছিল না। তখন সেই মনিব হুকুম করিলেন, যেন সেই লোককে এবং তাহার স্ত্রী ও ছেলেমেয়েকে আর তাহার যাহা কিছু আছে সমস্ত বিক্রি করিয়া পাওনা আদায় করা হয়। তাহাতে সেই কর্মচারী মাটিতে পড়িয়া মনিবের পা ধরিয়া বলিল, আমার উপর ধৈর্য ধরুন, আপনাকে আমি সমস্তই শোধ করিয়া দিব। তখন মনিব মমতা করিয়া সেই কর্মচারীকে ছাড়িয়া দিলেন এবং তাহার ঋণ ক্ষমা করিয়া দিলেন। পরে সেই কর্মচারী বাহিরে গিয়া তাহার একজন সঙ্গী কর্মচারীকে দেখিতে পাইল। তাহার নিকট সেই সঙ্গী কর্মচারীটির প্রায় 100 দিনার ঋণ ছিল। সেই কর্মচারী তাহার সঙ্গীর গলা টিপিয়া ধরিয়া বলিল, তুই যে টাকা ধার করিয়াছিস তাহা শোধ কর। সঙ্গী কর্মচারীটি তখন তাহার পায়ে পড়িয়া তাকে অনুরোধ করিয়া বলিল, আমার উপর ধৈর্য ধর, আমি সমস্ত শোধ করিয়া দিব। কিন্তু সে রাজি হইল না, বরং ঋণ শোধ না করা পর্যন্ত তাহাকে জেলখানায় আটক রাখিল। এই সমস্ত ঘটনা দেখিয়া তাহার অন্য সঙ্গী কর্মচারীরা খুব দুঃখিত হইল। তাহারা গিয়া তাহাদের মনিবের নিকট সমস্ত কথা জানাইল। তখন মনিব সেই কর্মচারীকে ডাকিয়া বলিলেন, দুষ্ট কর্মচারী, তুমি আমাকে অনুরোধ করিয়াছিলে বলিয়া আমি তোমার সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি রহম করিয়াছিলাম, তেমনি তোমার সঙ্গী কর্মচারীর প্রতি রহম করা কি তোমার উচিত ছিল না? পরে তাহার মনিব রাগ করিয়া তাহার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাহাকে কষ্ট দিবার জন্য জেলখানার লোকদের হাতে তুলিয়া দিলেন। ঠিক সেইভাবে তোমরা প্রত্যেকে যদি তোমাদের ভাইকে অন্তর দিয়া ক্ষমা না করো, তবে আমার বেহেশতে পিতও তোমাদের উপর এইরকম করিবেন। স্ত্রী তালাক দিবার বিষয়ে শিক্ষা। এই সমস্ত কথা বলা শেষ করিয়া ঈসা গালিল প্রদেশ ছাড়িয়া জর্দান নদীর অন্য পারে ইহুদিয়া প্রদেশে গেলেন। অনেক লোক তাহার পিছনে পিছনে গেল, আর তিনি সেখানে তাহাদের সুস্থ করিলেন। তখন কয়েকজন ফরিসি ঈসাকে পরীক্ষা করিবার জন্য তাহার নিকটে আসিয়া বলিলেন, মুসার শরীয়ত মতে যে কোনো কারণে স্ত্রীকে তালাক দেওয়া কি কাহারও পক্ষে উচিত? উত্তরে ঈসা বলিলেন, আপনারা কি পড়েন নাই, সৃষ্টিকর্তা প্রথমে তাহাদের পুরুষ ও স্ত্রী করিয়া সৃষ্টি করিয়াছিলেন, আর বলিয়াছিলেন এই জন্য মানুষ পিতা মাতাকে ছাড়িয়া তাহার স্ত্রীর সঙ্গে যুক্ত হইবে এবং সেই দুইজন এক দেহ হইবে। এই জন্য তাহারা আর দুই নয়, কিন্তু এক দেহ। তাই খোদা যাহা একসঙ্গে যোগ করিয়াছেন, মানুষ তাহা আলাদা না করুক। তখন ফরিসিরা তাহাকে বলিলেন, তা হইলে মুসা কেন তালাক নামা দিয়া স্ত্রীকে তালাক দিতে আদেশ করিয়াছেন? ঈসা তাহাদের বলিলেন, আপনাদের মন কঠিন বলিয়াই স্ত্রীকে তালাক দিতে মুসা আপনাদের অনুমতি দিয়াছেন, কিন্তু প্রথম হইতে এইরকম ছিল না। আমি আপনাদের বলিতেছি, যে কেহ ভ্যাবিচার দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে তালাক দিয়া অন্যকে বিবাহ করে, সে ব্যভিচার করে। তখন তাহার সাহাবিরা তাহাকে বলিলেন, স্বামী স্ত্রীর সম্বন্ধ যদি এই রকমেরই হয়, তাহা হইলে তো বিবাহ না করেই ভালো। ঈসা তাহাদের বলিলেন, সকলে এই কথা মানিয়া লইতে পারে না, কেবল যাহাদের সেই ক্ষমতা দেওয়া হইয়াছে তাহারই তাহা মানিয়া লইতে পারে। কেহ কেহ খোঁজা হইয়া জন্মগ্রহণ করে, সেই জন্য তাহারা বিবাহ করে না। আর কাহাকেও কাহাকেও মানুষই খোঁজা করিয়াছে, সেই জন্য তাহারা বিবাহ করে না। আবার এমন কেহ কেহ আছে যাহারা বেহেশতি রাজ্যের জন্য বিবাহ করিতে চায় না, যে এই কথা মানিতে পারে সে মানুক। খোদাবন্ত ঈসা মসি ও ছেলে মেয়েরা। পরে লোকেরা ছোট ছোট ছেলে মেয়েদের ঈসার নিকটে লইয়া আসিল, যেন তিনি তাহাদের মাথার উপর হাত রাখিয়া মুনাজাত করেন, কিন্তু সাহাবিরা তাহাদের প্রতি অনুযোগ করিতে লাগিলেন। তখন ঈসা বলিলেন, ছেলেমেয়েদের আমার নিকটে আসিতে দাও, বাধা দিও না, কারণ বেহেশতি রাজ্য ইহাদের মতো লোক দিদি। ছেলেমেয়েদের মাথার উপর হাত রাখিয়া মুনাজাত করিবার পরে ঈসা সেই জায়গা হইতে চলিয়া গেলেন। একজন ধনী যুবক। পরে একজন যুবক আসিয়া ঈসাকে বলিলেন, হুজুর, অনন্ত জীবন পাইবার জন্য আমাকে ভালো কি করিতে হইবে? তিনি তাহাকে বলিলেন, ভালোর বিষয়ে কেন আমাকে জিজ্ঞাসা করিতেছেন? ভালো মাত্র একজনই আছেন, যদি আপনি অনন্ত জীবন পাইতে চান তবে তাহার সমস্ত হুকুম পালন করুন। সেই যুবকটি বলিলেন, কোন কোন হুকুম? ঈসা বলিলেন, খুন করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতামাতাকে সম্মান করিও, আর তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করিও। সেই যুবকটি ঈসাকে বলিলেন, আমি ইহার সমস্তই পালন করিয়া আসিতেছি, তবে আমাকে আর কি করিতে হইবে? ঈসা তাহাকে বলিলেন, যদি আপনি সম্পূর্ণ খাঁটি হইতে চান, তবে গিয়া আপনার সমস্ত সম্পত্তি বিক্রি করিয়া গরিবদের দান করুন, তাহাতে আপনি বেহেস্তে ধন পাইবেন, তারপর আসিয়া আমার পথে চলুন। এই কথা শুনিয়া যুবকটি খুব দুঃখিত হইয়া চলিয়া গেলেন, কারণ তাহার অনেক ধন সম্পত্তি ছিল। তখন ঈসা তাহার সাহাবিদের বলিলেন, আমি তোমাদের সত্যই বলিতেছি, ধনী লোকের পক্ষে বেহেস্তে রাজ্যে ঢুকা কঠিন হইবে। আমি আবার তোমাদের বলিতেছি, ধনী লোকের পক্ষে খোদার রাজ্যে ঢুকিবার চেয়ে বরং সূচের ছিদ্র দেয়া উটের ঢুকা সহজ। এই কথা শুনিয়া সাহাবিরা আশ্চর্য হইয়া বলিলেন, তা হইলে কে পাপ হইতে উদ্ধার পাইতে পারে? ঈসা সাহাবিদের দিকে তাকাইয়ে বলিলেন, মানুষের পক্ষে ইহা অসম্ভব বটে, কিন্তু খোদার পক্ষে সমস্তই সম্ভব। তখন পিতর তাহাকে বলিলেন, দেখুন, আমরা সমস্ত কিছু ছাড়িয়া আপনার সাহাবি হইয়াছি, আমরা কি পাইব? ঈসা তাহাদের বলিলেন, আমি তোমাদের সত্যিই বলিতেছি, তোমরা যাহারা আমার সাহাবি হইয়াছ, নূতন সৃষ্টিতে যখন মনুষ্যপুত্র মহিমার সঙ্গে তাহার সিংহাসনে বসিবেন, তখন তোমরাও বারোটি সিংহাসনে বসিবে এবং ইসরায়েলের বারো বংশের বিচার করিবে। আর যে কেহ আমার জন্য বাড়ি ঘর ভাই বোন পিতা মাতা ছেলে মেয়ে কিংবা জায়গা জমি ছাড়িয়া দিয়াছে, সে তাহার একশত গুণ বেশি পাইবে, আর অনন্ত জীবনও পাইবে। যাহারা প্রথমে আছে তাহাদের মধ্যে অনেকে শেষে পড়িবে, আর যাহারা শেষে আছে তাহাদের মধ্যে অনেকে প্রথম হইবে। আঙ্গুর ক্ষেতের মজুরেরা। বেহেস্তি রাজ্য একজন গৃহস্থের মতো। তিনি একদিন সকালবেলায় ক্ষেতের কাজে মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন। তিনি মজুরদের সঙ্গে ঠিক করিলেন যে দিনে এক দিনার করিয়া দিবেন। ইহার পরে তিনি তাহাদের তাহার আঙ্গুর ক্ষেতে পাঠাইয়া দিলেন। প্রায় নয়টার সময় আবার তিনি বাহিরে গেলেন এবং বাজারে আরও কয়েকজনকে বিনা কাজে দাঁড়াইয়া থাকিতে দেখিলেন। তিনি তাহাদের বলিলেন, তোমরা আমার আঙ্গুর ক্ষেতে কাজ করিতে যাও, আমি তোমাদের উপযুক্ত মজুরি দিব। তাহাতে সেই লোকেরাও গেল। সেই গৃহস্থ আবার প্রায় বারোটা এবং তিনটায় বাহিরে গিয়া ওই একই রকম করিলেন। প্রায় পাঁচটার সময় বাহিরে গিয়া অন্য কয়েকজনকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তিনি তাহাদের বলিলেন, তোমরা কাজ না করিয়া সারাদিন এখানে দাঁড়াইয়া আছো কেন? তাহারা তাহাকে বলিল, কেহ আমাদের কাজে লাগায় নাই। তিনি সেই লোকদের বলিলেন, তোমরাও আমার আঙ্গুর ক্ষেতের কাজে যাও। পরে সন্ধ্যা হইলে আঙ্গুর ক্ষেতের মালিক তাহার কর্মচারীকে বলিলেন, মজুরদের ডাকিয়া শেষ জন হইতে আরম্ভ করিয়া প্রথম জন পর্যন্ত প্রত্যেককে মজুরি দাও। বিকাল পাঁচটার সময় যে মজুরদের কাজে লাগানো হয়েছিল তাহারা আসিয়া প্রত্যেকে এক এক দিনার করিয়া লইয়া গেল। ইহাতে যাহাদের প্রথমে কাজে লাগানো হয়েছিল তাহারা বেশি পাইবে বলিয়া মনে করিল, কিন্তু তাহারও প্রত্যেকে এক এক দিনার করিয়াই পাইল। তাহাতে তাহারা সেই মালিকের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করিয়া বলিতে লাগিল, আমরা সারাদিন রোদে পুড়িয়া কাজ করিয়াছি, কিন্তু যাহাদের শেষে কাজে লাগানো হইয়াছিল তাহারা মাত্র এক ঘন্টা কাজ করিয়াছে, অথচ তাহাদের আপনি আমাদের সমান মজুরি দিলেন। তখন মালিক তাহাদের মধ্যে একজনকে বলিলেন, বন্ধু, আমি তোমার প্রতি তো অন্যায় করি নাই, তুমি কি এক দিনারে কাজ করিতে রাজি হও নাই? তোমার পাওনা লইয়া চলিয়া যাও, তোমাকে যেমন দিয়াছি এই শেষের জনকেও তেমনই দিতে আমার ইচ্ছা, যাহা আমার নিজের তাহা আমার খুশি মতো ব্যবহার করিবার অধিকার কি আমার নাই? নাকি আমি দয়ালু বলিয়া তোমার চোখ টাটাইতেছে? গল্পের শেষে ঈসা বলিলেন, এইভাবেই শেষের যাহারা তাহারা প্রথম হইবে, আর প্রথম যাহারা তাহারা শেষে পড়িবে। আবার খোদাবন্ত ঈসা মসীহের মৃত্যুর কথা। পরে ঈসা জেরুজালেমে যাইবার পথে তাহার বারো জন সাহাবিকে এক পাশে ডাকিয়া লইয়া গিয়া বলিলেন, দেখো আমরা জেরুজালেমে যাইতেছি, সেখানে মনুষ্যপুত্রকে প্রধান ইমামদের ও আলেমদের হাতে ধরাইয়া দেওয়া হইবে, তাহারা তাহার বিচার করিয়া তাহাকে মৃত্যুর উপযুক্ত বলিয়া স্থির করিবেন। তাহারা তাহাকে ঠাট্টা করিবার জন্য এবং চাবুক মারিবার ও ক্রুশের উপর মারিয়া ফেলিবার জন্য অইহুদীদের হাতে দিবেন, আর তৃতীয় দিনে তিনি মৃত্যু হইতে জীবিত হইয়া উঠিবেন। হযরত ইয়াকুব ও ইউহন্নার মায়ের অনুরোধ। পরে সিবদিয়ের দুই ছেলেকে তাহাদের মা সঙ্গে করিয়া লইয়া ঈসার নিকটে আসিলেন এবং তাহার নিকট কিছু চাহিবার উদ্দেশ্যে তাহার পায়ের উপর উবুর হইয়া পড়িলেন। ঈসা তাহাকে বলিলেন, আপনি কি চান? তিনি বলিলেন, আপনি এই আদেশ দিন যেন আপনার রাজ্যে আমার এই দুই ছেলের একজন আপনার ডান পাশে আর একজন বাম পাশে বসিতে পায়। উত্তরে ঈসা বলিলেন, তোমরা কি চাহিতেছ তাহা জানো না, যে দুঃখের পেয়ালায় আমি খাইতে যাইতেছি তাহাতে কি তোমরা খাইতে পারো? তাহারা তাহাকে বলিলেন, পারি। তখন ঈসা তাহাদের বলিলেন, সত্যিই তোমরা আমার পেয়ালায় খাইবে, কিন্তু আমার ডানে বা বামে বসিতে দিবার অধিকার আমার নাই, আমার পিতা যাহাদের জন্য তাহা ঠিক করিয়া রাখিয়াছেন তাহারাই তাহা পাইবে। এই সমস্ত কথা শুনিয়া বাকি দশ জন সাহাবি সেই দুই ভাইয়ের উপর বিরক্ত হইলেন। তখন ঈসা সাহাবিদের ডাকিয়া বলিলেন, তোমরা এই কথা জানো যে অইহুদীদের মধ্যে শাসনকর্তারা তাহাদের প্রভু হয় এবং নেতারা তাহাদের উপর হুকুম চালায়, কিন্তু তোমাদের মধ্যে তাহা হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে বড় হইতে চায় তাহাকে তোমাদের সেবাকারী হইতে হইবে, আর যে প্রথম হইতে চায় তাহাকে তোমাদের গোলাম হইতে হইবে। মনে রাখিও, মনুষ্যপুত্র সেবা পাইতে আসেন নাই, বরং সেবা করিতে আসিয়াছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে নিজের প্রাণ দিতে আসিয়াছেন। দুইজন অন্ধকে সুস্থ করা। ঈসা ও তাহার সাহাবিরা জিরিহু শহর ছাড়িয়া যাইবার সময়ে অনেক লোক ঈসার পিছনে পিছনে চলিল। পথের ধারে দুইজন অন্ধ লোক বসিয়াছিল। ঈসা সেই পথ দিয়া যাইতেছেন শুনিয়া তাহারা চিৎকার করিয়া বলিল, প্রভু দাউদের বংশধর, আমাদের প্রতি রহম করুন। তাহারা যেন চুপ করে এই জন্য লোকেরা তাহাদের ধমক দিল, কিন্তু তাহারা আরও চিৎকার করিয়া বলিল, প্রভু দাউদের বংশধর, আমাদের প্রতি রহম করুন। তখন ঈসা দাঁড়াইলেন এবং তাহাদের ডাকিয়া বলিলেন, তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করিব? তাহারা তাহাকে বলিল, প্রভু আমাদের চোখ খুলিয়া দিন। তখন ঈসা মমতায় পূর্ণ হইয়া তাহাদের চোখ ছুইলেন, আর তখনই তাহারা দেখিতে পাইল এবং তাহার পিছনে পিছনে চলিল। জেরুজালেমে প্রবেশ। ঈসা ও তাহার সাহাবিরা জেরুজালেমের নিকট পৌঁছিয়া জৈতুন পাহাড়ের উপর বৈতফগি গ্রামের ধারে আসিলেন। তখন ঈসা দুইজন সাহাবিকে এই বলিয়া পাঠাইয়া দিলেন, তোমরা ওই সামনের গ্রামে যাও, সেখানে গেলেই দেখিতে পাইবে একটা গাধা বাঁধা আছে এবং একটা বাচ্চাও তাহার সঙ্গে আছে, সেই দুইটি খুলিয়া আমার নিকটে লইয়া আস। কেহ যদি কিছু বলে তবে বলিও প্রভুর দরকার আছে, তাহাতে তখনই সে তাহাদের ছাড়িয়া দিবে। ইহা হইল যেন নবীর মধ্য দিয়া এই যে কথা বলা হইয়াছিল তাহা পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বল, তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন, তিনি নম্র, তিনি গাধার উপর গাধার বাচ্চার উপর চড়িয়া আসিতেছেন। ঈসা সেই সাহাবিদের যেমন আদেশ দিয়াছিলেন তাহারা গিয়া তেমনই করিলেন। তাহারা সেই গাধা ও গাধার বাচ্চাটা আনিয়া তাহাদের উপর নিজেদের গায়ের চাদর পাতিয়া দিলে পর ঈসা বসিলেন। অনেক লোক পথের উপর তাহাদের গায়ের চাদর বিছাইয়া দিল, অন্যেরা গাছের ডাল কাটিয়া লইয়া পথের উপর ছড়াইল। যাহারা ঈসার সামনে ও পিছনে যাইতেছিল তাহারা চিৎকার করিয়া বলিতে লাগিল, হোসান্না দাউদের বংশধর, প্রভুর নামে যিনি আসিতেছেন তাহার গৌরব হোক, বেহেস্ত হোসান্না। ঈসা জেরুজালেমে ঢুকিলে পর সমস্ত শহরে হুলস্থুল পড়িয়া গেল। সকলে জিজ্ঞাসা করিতে লাগিল, ইনি কে? লোকেরা বলিল, উনি গালিলের নাসরত গ্রামের নবী ঈসা। এবাদতখানায় খোদাবন্দ ঈসা মসি। পরে ঈসা এবাদতখানায় ঢুকিলেন এবং সেখানে যাহারা ক্রয় বিক্রয় করিতেছিল তাদের সকলকে তাড়াইয়া দিলেন। তিনি টাকা বদল করিয়া দিবার লোকদের টেবিল এবং যাহারা কবুতর বিক্রি করিতেছিল তাহাদের বসিবার জায়গা উল্টাইয়া দিয়া বলিলেন, পাক কিতাবে খোদা বলিয়াছেন, আমার ঘরকে মুনাজাতের ঘর বলা হইবে, কিন্তু তোমরা ইহাকে ডাকাতের আড্ডাখানা করিয়া তুলিতেছ। ইহার পরে অন্ধ ও খোড়ারা এবাদতখানায় ঈসার নিকটে আসিল, আর তিনি তাহাদের সুস্থ করিলেন। তিনি যে সমস্ত আশ্চর্য কাজ করিতেছিলেন প্রধান ইমামেরা ও আলেমারা তাহা দেখিলেন। তাহারা এবাদতখানার মধ্যে ছেলে মেয়েদের চিৎকার করিয়া বলিতে শুনিলেন, হোসান্না দাউদের বংশধর। এই সমস্ত দেখিয়া শুনিয়া তাহারা বিরক্ত হইয়া ঈসাকে বলিলেন, উহারা যাহা বলিতেছে তাহা তুমি শুনিতে পাইতেছ? ঈসা তাহাদের বলিলেন, হাঁ পাইতেছি। কেতাবে আপনারা কি কখনো পড়েন নাই, ছোট ছেলে মেয়ে এবং শিশুদের মুখেই তুমি নিজের জন্য প্রশংসার ব্যবস্থা করিয়াছ? ইহার পরে ঈসা তাহাদের ছাড়িয়া শহরের বাহিরে বেথানিয়া গ্রামে চলিয়া গেলেন এবং সেখানেই রাত্রি কাটাইলেন। ডুমুর গাছটা। পরের দিন সকালে শহরে ফিরিয়া আসিবার সময়ে ঈসার ক্ষুধা পাইল। পথের পাশে একটা ডুমুর গাছ দেখিয়া তিনি গাছটার নিকটে গেলেন, কিন্তু তাহাতে পাতা ছাড়া আর কিছুই দেখিতে পাইলেন না। তখন তিনি গাছটাকে বলিলেন, আর কখনো তোমার ফল না ধরুক। আর তখনই ডুমুর গাছটা শুকাইয়া গেল। সাহাবিরা তাহা দেখিয়া আশ্চর্য হইয়া বলিলেন, ডুমুর গাছটা এত তাড়াতাড়ি কেমন করিয়া শুকাইয়া গেল? উত্তর ঈসা তাহাদের বলিলেন, আমি তোমাদের সত্যই বলিতেছি, তোমরা সন্দেহ না করিয়া যদি বিশ্বাস করো তবে ডুমুর গাছের উপর আমি যাহা করিয়াছি তোমরাও তাহা করিতে পারিবে। কেবল তাহা নয়, কিন্তু যদি এই পাহাড়কে বলো উঠিয়া সাগরে গিয়া পড়ো তবে তাহাও হইবে। তোমরা যদি বিশ্বাস করিয়া মুনাজাত করো তবে তোমরা যাহা চাহিবে তাহাই পাইবে। খোদাবন্দ ঈসা মসি ও ধর্মনেতারা। পরে ঈসা আবার এবাদতখানায় গেলেন। যখন তিনি সেখানে শিক্ষা দিতেছিলেন তখন প্রধান ইমামেরা ও ইহুদিদের বৃদ্ধ নেতারা তাহার নিকটে আসিয়া বলিলেন, তুমি কোন অধিকারে এই সমস্ত করিতেছ? এই অধিকার তোমাকে কে দিয়াছে? ঈসা তাহাদের বলিলেন, আমিও আপনাদের একটা কথা জিজ্ঞাসা করিব, আপনারা যদি আমাকে তাহার উত্তর দিতে পারেন তবে আমিও আপনাদের বলিব, আমি কোন অধিকারে এই সমস্ত করিতেছি। বলুন দেখি, ব্যাপতিস্ম দিবার অধিকার ইয়াহিয়া কোথা হইতে পাইয়াছিলেন, খোদার নিকট হইতে না মানুষের নিকট হইতে? তখন তারা নিজেদের মধ্যে এই আলোচনা করিলেন, আমরা যদি বলি খোদার নিকট হইতে, তা হইলে সে আমাদের বলিবে, তবে কেন আপনারা ইয়াহিয়ার কথায় বিশ্বাস করেন নাই? আবার যদি বলি মানুষের নিকট হইতে, তবে লোকদের নিকট হইতে আমাদের ভয় আছে, কারণ ইয়াহিয়াকে সকলে নবী বলিয়া মনে করে। এই জন্য উত্তরে তাহারা ঈসাকে বলিলেন, আমরা জানি না। তখন ঈসা তাহাদের বলিলেন, তবে আমিও আপনাদের বলিব না, আমি কোন অধিকারে এই সমস্ত করিতেছি। দুই ছেলের গল্প। তারপর ঈসা বলিলেন, আচ্ছা আপনারা কি মনে করেন, ধরুন একজন লোকের দুইজন ছেলে ছিল। লোকটি তাহার বড় ছেলের নিকটে গিয়া বলিল, আজ তুমি আঙ্গুর খেতে গিয়া কাজ করো। উত্তরে ছেলেটি বলিল, আমি যাইব না, কিন্তু পরে সে মন ফিরাইয়া কাজে গেল। লোকটি পরে অন্য ছেলেটির নিকটে গিয়া সেই একই কথা বলিল। অন্য ছেলেটি উত্তরে বলিল, আমি যাইতেছি, কিন্তু গেল না। এই দুইজনের মধ্যে কে পিতার ইচ্ছা পালন করিল? তখন ধর্মনেতারা উত্তর দিলেন, প্রথমজন। ঈসা তাহাদের বলিলেন, আমি আপনাদের সত্যই বলিতেছি, কর আদায়কারীরা এবং বেশ্যারা আপনাদের আগে খোদার রাজ্যে ঢুকিতেছে, কারণ ইয়াহিয়া ঠিক পথ দেখাইবার জন্য আপনাদের নিকটে আসিয়াছিলেন, আর আপনারা তাহার কথায় বিশ্বাস করেন নাই, কিন্তু কর আদায়কারীরা এবং বেশ্যারা তাহার কথায় বিশ্বাস করিয়াছিল। ইহা দেখেও আপনারা মন ফিরাইয়া তাহার কথায় বিশ্বাস করেন নাই। আঙ্গুর ক্ষেতের চাষিদের গল্প। আরেকটা গল্প শুনুন। একজন গৃহস্থ একটা আঙ্গুর ক্ষেত করিয়া তাহার চারিদিকে বেড়া দিলেন। পরে সেই ক্ষেতের মধ্যে আঙ্গুর রস করিবার জন্য গর্ত খুঁড়িলেন এবং একটা উঁচু পাহারা ঘর তৈরি করিলেন। ইহার পরে তিনি কয়েকজন চাষির নিকট সেই আঙ্গুর ক্ষেতটা ইজারা দিয়া বিদেশে চলিয়া গেলেন। যখন ফল পাকিবার সময় হইয়া আসিল তখন তিনি সেই ফলের ভাগ লইয়া আসিবার জন্য তাহার গোলামদের সেই চাষিদের নিকটে পাঠাইয়া দিলেন। চাষিরা তাহার গোলামদের একজনকে ধরিয়া মারিল, একজনকে খুন করিল এবং অন্য আরেকজনকে পাথর মারিল। ইহার পরে তিনি প্রথমবারের চেয়ে আরো বেশি গোলাম পাঠাইয়া দিলেন, কিন্তু চাষিরা সেই গোলামদের সঙ্গে একই রকমের ব্যবহার করিল। আঙ্গুর ক্ষেতের মালিক শেষে নিজের ছেলেকেই তাহাদের নিকটে পাঠাইলেন। তিনি ভাবিলেন তাহারা অন্তত তাহার ছেলেকে সম্মান করিবে, কিন্তু সেই চাষিরা ছেলেকে দেখিয়া নিজেদের মধ্যে পরামর্শ করিয়া বলিল, এই পরে সম্পত্তির মালিক হইবে, চলো আমরা উহাকে মারিয়া ফেলি, তাহাতে আমরাই সম্পত্তির মালিক হইব। এই বলিয়া তাহারা সেই ছেলেকে ধরিয়া আঙ্গুর ক্ষেত হইতে বাহিরে লইয়া গিয়া মারিয়া ফেলিল। তাহা হইলে বলুন দেখি, আঙ্গুর ক্ষেতের মালিক যখন নিজে আসিবেন তখন তিনি সেই চাষিদের লইয়া কি করিবেন? সেই ধর্মনেতারা ঈশাকে বলিলেন, তিনি সেই দুষ্টদের একেবারে ধ্বংস করিবেন এবং যে চাষিরা তাহাকে সময়মতো ফলের ভাগ দিবে তাহাদের নিকটেই সেই আঙ্গুর ক্ষেতটা ইজারা দিবেন। তখন ঈশা তাহাদের বলিলেন, আপনারা কি পাক কিতাবের মধ্যে কখনো পড়েন নাই? রাজমিস্ত্রিরা যে পাথরখানা বাতিল করিয়া দিয়েছিল উহাই সবচেয়ে দরকারি পাথর হইয়া উঠিল। প্রভুই ইহা করিলেন আর তাহা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে। এই জন্য আপনাদের বলিতেছি, খোদার রাজ্য আপনাদের নিকট হইতে লইয়া যাওয়া হইবে এবং এমন লোকদের দেওয়া হইবে যাহাদের জীবনে সেই রাজ্যের উপযুক্ত ফল দেখা যাইবে। যে সেই পাথরের উপর পড়িবে সে ভাঙ্গিয়া টুকরা টুকরা হইয়া যাইবে এবং সেই পাথর যাহার উপর পড়িবে সে চুরমার হইয়া যাইবে। প্রধান ইমামেরা এবং ফরিসিরা ঈসার গল্পগুলি শুনিয়া বুঝিতে পারিলেন তিনি তাহাদের কথাই বলিতেছেন। তখন তাহারা ঈশাকে ধরিতে চাহিলেন, কিন্তু লোকদের ভয়ে তাহা করিলেন না, কারণ লোকে তাহাকে নবী বলিয়া মনে করিত। বিবাহ ভোজের গল্প। শিক্ষা দিবার জন্য ঈশা আবার সেই ধর্মনেতাদের নিকট এই গল্পটি বলিলেন। বেহেস্তি রাজ্য এমন একজন রাজার মতো যিনি তাহার ছেলের বিবাহ ভোজ প্রস্তুত করিলেন। যে লোকেরা সেই ভোজের দাওয়াত পাইয়াছিল তাহাদের ডাকিবার জন্য তিনি তাহার গোলামদের পাঠাইয়া দিলেন, কিন্তু তাহারা আসিতে চাহিল না। তখন তিনি আবার অন্য গোলামদের দিয়া যে লোকদের দাওয়াত করা হইয়াছিল তাহাদের বলিয়া পাঠাইলেন, দেখুন আমি আমার বলদ ও মোটা সোটা বাসুরগুলি জবহ করিয়া ভোজ প্রস্তুত করিয়াছি, এখন সমস্তই প্রস্তুত, আপনারা ভোজে আসুন। যে লোকেরা দাওয়াত পাইয়াছিল তাহারা কিন্তু সেই গোলামদের কথা না শুনিয়া একজন তাহার নিজের ক্ষেতে ও আরেকজন তাহার নিজের কাজে চলিয়া গেল। বাকি সকলে রাজার গোলামদের ধরিয়া অপমান করিল ও মারিয়া ফেলিল। তখন রাজা খুব রাগিয়া গেলেন এবং সৈন্য পাঠাইয়া তিনি সেই খুনিদের ধ্বংস করিলেন আর তাহাদের শহর পোড়াইয়া দিলেন। পরে তিনি তাহার গোলামদের বলিলেন, ভোজ প্রস্তুত, কিন্তু যাহাদের দাওয়াত করা হইয়াছিল তাহারা ইহার যোগ্য নয়, তোমরা বরং রাস্তার মোড়ে মোড়ে যাও আর যতজনের দেখা পাও সকলকে বিবাহ ভোজে ডাকিয়া আনো। তখন সেই গোলামেরা বাহিরে রাস্তায় রাস্তায় গিয়া ভালো মন্দ যাহাদের পাইল সকলকে ডাকিয়া আনিল, তাহাতে বিবাহ বাড়ি সেই মেহমানে ভরিয়া গেল। ইহার পরে রাজা মেহমানদের দেখিবার জন্য ভিতরে আসিয়া দেখিলেন একজন লোক বিবাহের কাপড় না পরিয়াই সেখানে আসিয়াছে। রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, বন্ধু, বিবাহের কাপড় ছাড়া কেমন করিয়া এইখানে ঢুকিলে? সে ইহার কোনো উত্তর দিতে পারিল না। তখন রাজা চাকরদের বলিলেন, ইহার হাত পা বাঁধিয়া বাহিরের অন্ধকারে ফেলিয়া দাও। সেই জায়গায় লোকে কান্নাকাটি করিবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষিতে থাকবে। গল্পের শেষে ঈসা বলিলেন, এই জন্য বলি, অনেককে ডাকা হইয়াছে কিন্তু অল্পকে বাছিয়া লওয়া হইয়াছে। কর দিবার বিষয়ে তখন ফরিসিরা চলিয়া গেলেন এবং কেমন করিয়া ঈসাকে তাহার কথার ফাঁদে ফেলা যায় সেই পরামর্শ করিতে লাগিলেন। তাহারা হেরোদের দলের কয়েকজন লোকের সঙ্গে নিজেদের কয়েকজন সাগরেদকে ঈসার নিকটে পাঠাইলেন। তাহারা ঈসাকে বলিল, হুজুর, আমরা জানি আপনি একজন সৎ লোক, খোদার পথের বিষয়ে আপনি সত্যভাবে শিক্ষা দিয়া থাকেন, লোকে কি মনে করিবে না করিবে তাহাতে আপনার কিছু যায় আসে না, কারণ আপনি কারো মুখ চাহিয়া কিছু করেন না। তাহা হইলে আপনি বলুন, রোম সম্রাটকে কি কর দেওয়া হালাল? আপনার কি মনে হয়? তাহাদের খারাপ উদ্দেশ্য বুঝিতে পারিয়া ঈসা বলিলেন, ভণ্ডেরা, কেন আমাকে পরীক্ষা করিতেছ? যে টাকায় কর দিবে তাহার একটা আমাকে দেখাও। তাহার একটা দিনার ঈসার নিকটে আনিল। তখন ঈসা তাহাদের বলিলেন, ইহার উপর এই ছবি ও নাম কাহার? তাহারা বলিল, রোম সম্রাটের। ঈসা তাহাদের বলিলেন, তবে যাহা সম্রাটের তাহা সম্রাটকে দাও, আর যাহা খোদার তাহা খোদাকে দাও। এই কথা শুনিয়া তাহারা আশ্চর্য হইল এবং তাহাকে ছাড়িয়া চলিয়া গেল। জীবিত হইয়া উঠিবার বিষয়ে সেই একই দিনে কয়েকজন সদ্দুকি ঈসার নিকটে আসিলেন। সদ্দুকিদের মতে মৃতদের জীবিত হইয়া উঠা বলিয়া কিছু নাই, এই জন্য তাহারা ঈসাকে জিজ্ঞাসা করিলেন, হুজুর, মূসা বলিয়াছেন যদি কোনো লোক সন্তানহীন অবস্থায় মরিয়া যায় তবে তাহার ভাই তাহার স্ত্রীকে বিবাহ করিয়া ভাইয়ের হইয়া তাহার বংশ রক্ষা করিবে। আমাদের এখানে সাত ভাই ছিল, প্রথমজন বিবাহ করিয়া মরিয়া গেল এবং সন্তান না থাকাতে সে তাহার ভাইয়ের জন্য নিজের স্ত্রীকে রাখিয়া গেল। এইভাবে দ্বিতীয় তৃতীয় ও সপ্তম ভাই পর্যন্ত সেই স্ত্রীকে বিবাহ করিল, শেষে সেই স্ত্রী লোকটিও মরিয়া গেল। তাহা হইলে মৃতেরা যখন জীবিত হইয়া উঠিবে তখন ওই সাত ভাইয়ের মধ্যে এই স্ত্রী লোকটি কাহার স্ত্রী হইবে? তাহারা সকলে তো তাহাকে বিবাহ করিয়াছিল। ঈসা তাহাদের বলিলেন, আপনারা ভুল করিতেছেন, কারণ আপনারা কিতাবও জানেন না, খোদার শক্তির বিষয়ও জানেন না। মৃতেরা জীবিত হইয়া উঠিবার পরে বিবাহ করিবে না এবং তাহাদের বিবাহ দেওয়াও হইবে না, তাহারা ফেরেস্তাদের মতো হইবে। মৃতদের জীবিত হইয়া উঠিবার বিষয়ে খোদা যে কথা আপনাদের বলিয়াছেন সেই কথা কি আপনারা কিতাবে পড়েন নাই? তাহাতে লেখা আছে, আমি ইব্রাহিমের খোদা, ইসহাকের খোদা এবং ইয়াকুবের খোদা। কিন্তু খোদা তো মৃতদের খোদা নন, তিনি জীবিতদেরই খোদা। এই কথা শুনিয়া লোকেরা তাহার শিক্ষায় আশ্চর্য হইল। সবচেয়ে বড় হুকুম, ঈসা সদ্দুকিদের মুখ বন্ধ করিয়া দিয়াছেন শুনিয়া ফরিসিরা একসঙ্গে জড়ো হইলেন। তাহাদের মধ্যে একজন আলেম ঈসাকে পরীক্ষা করিবার জন্য এইবার জিজ্ঞাসা করিলেন, হুজুর, মুসার শরীয়তের মধ্যে সবচেয়ে বড় হুকুম কোনটা? ঈসা তাহাকে বলিলেন, সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি হুকুম এই, তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া প্রভু যিনি তোমার খোদা তাহাকে মহব্বত করিবে। আর তাহার পরের দরকারি হুকুমটা প্রথমটারই মতো, তোমার প্রতিবেশীকে নিজের মতো মহব্বত করিবে। মুসার গোটা শরীয়ত এবং নবীদের সমস্ত শিক্ষা এই দুইটি হুকুমের উপরেই নির্ভর করিয়া আছে। আলেমদের নিকট খোদাবন্ত ঈসা মসীহের প্রশ্ন। ফরিসিরা তখনও একসঙ্গে ছিলেন, এমন সময় ঈসা তাহাদের জিজ্ঞাসা করিলেন, আপনারা মসীহের বিষয়ে কি মনে করেন, তিনি কাহার বংশধর? তাহারা ঈসাকে বলিলেন, দাউদের বংশধর। তখন ঈসা তাহাদের বলিলেন, তবে দাউদ কেমন করিয়া মসীহকে পাক রুহের পরিচালনায় প্রভু বলিয়া ডাকিয়াছিলেন? তিনি বলিয়াছিলেন, প্রভু আমার প্রভুকে বলিলেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো। তাহা হইলে দাউদ যখন মসীহকে প্রভু বলিয়া ডাকিয়াছেন, তখন মসীহ কেমন করিয়া দাউদের বংশধর হইতে পারেন? ইহার উত্তরে কেহ এক কথাও তাহাকে বলিতে পারিল না, এবং সেই দিন হইতে কেহ তাহাকে আর কিছু জিজ্ঞাসা করিতেও সাহস করিল না। ধর্মনেতাদের বিরুদ্ধে খোদাবন্দ ঈসা মসীহের কথা। পরে ঈসা লোকদের নিকট ও তাহার সাহাবিদের নিকট বলিলেন, মুসার শরীয়ত শিক্ষা দিবার ব্যাপারে আলেমেরা ও ফরিসিরা মুসার জায়গায় আছেন, এই জন্য তাহারা যাহা কিছু করিতে বলেন তাহা করিও, এবং যাহা পালন করিবার আদেশ দেন তাহা পালন করিও, কিন্তু তাহারা যাহা করেন তোমরা তাহা করিও না, কারণ তাহারা মুখে যাহা বলেন কাজে তাহা করেন না। তাহারা ভারী ভারী বোঝা বাঁধিয়া মানুষের কাঁধে চাপাইয়া দেন, কিন্তু সেইগুলি সরাইবার জন্য নিজেরা একটা আঙ্গুল নাড়াইতেও চান না। লোকদের দেখাইবার জন্যই তাহারা সমস্ত কাজ করেন। পাক কিতাবের আয়াত লেখা তাবিজ তাহার বড় করিয়া তৈরি করেন, আর নিজেদের ধার্মিক দেখাবার জন্য চাদরের কোনায় কোনায় লম্বা ঝলর লাগান। ভোজের সময়ে সম্মানের জায়গায় এবং মজলিস খানায় প্রধান প্রধান আসনে তাহারা বসিতে ভালোবাসেন। তাহারা হাটে বাজারে সম্মান খুঁজিয়া বেড়ান, আর চান যেন লোকেরা তাহাদের ওস্তাদ বলিয়া ডাকে। কেহ তোমাদের ওস্তাদ বলিয়া ডাকুক তাহা চাহিও না, কারণ তোমাদের ওস্তাদ বলিতে কেবল একজনই আছেন, আর তোমরা সকলে ভাই ভাই। এই দুনিয়াতে কাহাকেও পিতা বলিয়া ডাকিও না, কারণ তোমাদের একজনই পিতা, আর তিনি বেহেশতে আছেন। কেহ তোমাদের নেতা বলিয়া ডাকুক তাহা চাহিও না, কারণ তোমাদের নেতা বলিতে কেবল একজনই আছেন, তিনি মসীহ। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে তোমাদের সেবাকারী হোক। যে কেহ নিজেকে উঁচু করে তাহাকে নিচু করা হইবে, এবং যে কেহ নিজেকে নিচু করে তাহাকে উঁচু করা হইবে। ভণ্ড আলেম ও ফরিসিরা, ধিক আপনাদের! আপনারা লোকদের সামনে বেহেশত রাজ্যের দরজা বন্ধ করিয়া রাখেন, তাহাতে নিজেরাও ঢুকেন না, আর যাহারা ঢুকিতে চেষ্টা করিতেছে তাহাদেরও ঢুকিতে দেন না। ভণ্ড আলেম ও ফরিসিরা, ধিক আপনাদের! একদিকে আপনারা লোকদের দেখাবার জন্য লম্বা লম্বা মুনাজাত করেন, অন্যদিকে বিধবাদের সম্পত্তি দখল করেন, এই জন্য আপনাদের উপর অনেক বেশি আজাব হইবে। ভণ্ড আলেম ও ফরিসিরা, ধিক আপনাদের! একটি মাত্র লোককে আপনাদের ধর্মমতে আনিবার জন্য আপনারা দুনিয়ার কোথায় না যান, আর সে যখন আপনাদের ধর্মমতে আসে তখন আপনারা নিজেদের চেয়ে তাহাকে অনেক বেশি করিয়া দুজকি করিয়া তোলেন। ধিক আলেম ও ফরিসিরা, আপনারা নিজেরা অন্ধ অথচ অন্যদের পথ দেখান। আপনারা বলিয়ে থাকেন এবাদতখানার নামে কেহ কসম খাইলে তাহাতে কিছু হয় না, কিন্তু যদি কেহ এবাদতখানার সোনার নামে কসম খায় তবে সে সেই কসমে বাধা পড়ে। মূর্খ ও অন্ধের দল, কোনটা বড়, সোনা না সেই এবাদতখানা, যাহা সেই সোনাকে খোদার জন্য আলাদা করিয়া রাখে? আপনারা আবার এই কথা বলিয়া থাকেন, বেদীর নামে কেহ কসম খাইলে কিছু হয় না, কিন্তু যদি কেহ সেই বেদীর উপর যে দান আছে তাহার নামে কসম খায় তবে সে সেই কসমে বাধা পড়ে। অন্ধের দল, কোনটা বড়, সেই দান না সেই বেদী, যাহা সেই দানকে খোদার জন্য আলাদা করিয়া রাখে? এই জন্য বেদীর নামে যে কসম খায় সে সেই বেদী, এবং তাহার উপরের সমস্ত কিছুর নামেই কসম খায়। আর এবাদতখানার নামে যে কসম খায় সেই এবাদতখানা এবং তাহার ভিতরে যিনি থাকেন তাহারই নামে কসম খায়। যে বেহেশতের নামে কসম খায় সে খোদার সিংহাসন এবং যিনি তাহার উপর বসিয়া আছেন তাহারই নামে কসম খায়। ভণ্ড আলেম ও ফরিসিরা, ধিক আপনাদের! আপনারা পুদিনা, মৌরি আর জিরার দশ ভাগের এক ভাগ খোদাকে ঠিক মতোই দিয়া থাকেন, কিন্তু ন্যায় রহম এবং বিশ্বস্ততা, যাহা মুসার শরীয়তের আরও দরকারি বিষয়, তাহা আপনারা বাদ দিয়াছেন। আগেরগুলি পালন করিবার সঙ্গে সঙ্গে পরেরগুলিও পালন করা আপনাদের উচিত। আপনারা নিজেরা অন্ধ অথচ অন্যদের পথ দেখান, একটা ছোট মাছিও আপনারা ছাকেন, অথচ উট গিলিয়া ফেরেন। ভণ্ড আলেম ও ফরিসিরা, ধিক আপনাদের, আপনারা বাসন কোষণের বাহিরের দিকটা পরিষ্কার করিয়া থাকেন, কিন্তু সেইগুলি যাহা দিয়া পূর্ণ তাহা লুঠের জিনিস আর লোভের ফল। অন্ধ ফরিসিরা, আগে সেইগুলির ভিতরের দিকটা পরিষ্কার করুন, তাহাতে উহার বাহিরের দিকটাও পরিষ্কার হইবে। ভণ্ড আলেম ও ফরিসিরা, ধিক আপনাদের, আপনারা চুন লাগান সাদা কবরের মতো, যাহার বাহিরের দিকটা সুন্দর কিন্তু ভিতরে মরা মানুষের হাড় গোড় ও সমস্ত রকম ময়লায় ভরা। ঠিক সেইভাবে বাহিরে আপনারা লোকদের চোখে ধার্মিক কিন্তু ভিতরে ভণ্ডামি ও পাপে পূর্ণ। ভণ্ড আলেম ও ফরিসিরা, ধিক আপনাদের, আপনারা নবীদের কবর নূতন করিয়া গাথেন এবং খোদা ভক্ত লোকদের কবর সাজান। আপনারা বলেন, আমরা যদি আমাদের পূর্বপুরুষদের সময়ে বাঁচিয়া থাকিতাম তবে নবীদের খুন করিবার জন্য তাহাদের সঙ্গে যোগ দিতাম না। ইহাতে আপনারা নিজেদের বিরুদ্ধে এই সাক্ষ্য দিতেছেন যে নবীদের যাহারা খুন করিয়াছে আপনারা তাহাদেরই বংশধর। তাহা হইলে আপনাদের পূর্বপুরুষেরা যাহা আরম্ভ করিয়া গিয়াছেন তাহার বাকি অংশ আপনারা শেষ করুন। সাপের দল আর সাপের বংশধরেরা, কেমন করিয়া আপনারা দোজখের আজাব হইতে রক্ষা পাইবেন? এই জন্যই আমি আপনাদের নিকট নবী, জ্ঞানী লোক এবং আলেমদের পাঠাইতেছি। আপনারা তাহাদের মধ্যে কয়েকজনকে খুন করিবেন ও কয়েকজনকে ক্রুশের উপর মারিয়া ফেলিবেন, কয়েকজনকে আপনাদের মজলিসখানায় বেত মারিবেন এবং এক গ্রাম হইতে অন্য গ্রামে তাড়া করিয়া বেড়াইবেন। এই জন্য নির্দোষ হাবিলের খুন হইতে আরম্ভ করিয়া আপনারা যে বরখিয়ের ছেলে জাকারিয়াকে পবিত্র স্থান আর বেদির মাঝখানে খুন করিয়াছিলেন, সেই জাকারিয়ার খুন পর্যন্ত দুনিয়াতে যত নির্দোষ লোক খুন হইয়াছে আপনারা সেই সমস্ত রক্তের দায়ী হইবেন। আমি আপনাদের সত্যই বলিতেছি, এই কালের লোকেরাই সেই সমস্ত রক্তের দায়ী হইবে। জেরুজালেমের জন্য দুঃখ প্রকাশ। জেরুজালেম, হায় জেরুজালেম, তুমি নবীদের খুন করিয়া থাকো এবং তোমার নিকট যাহাদের পাঠানো হয় তাহাদের পাথর মারিয়া থাকো। পাখি যেমন বাচ্চাদের তাহার ডানার নিচে জড়ো করে, তেমনি আমি তোমার লোকদের কতবার আমার নিকটে জড়ো করিতে চাহিয়াছি কিন্তু তোমরা রাজি হও নাই। দেখো, তোমাদের বাড়ি তোমাদের সামনে খালি হইয়া পড়িয়া থাকিবে। আমি তোমাদের বলিতেছি, যে পর্যন্ত না তোমরা বলিবে যিনি প্রভুর নামে আসিতেছেন তাহার গৌরব হোক, সেই পর্যন্ত আর তোমরা আমাকে দেখিতে পাইবে না।